হিতোপদেশ ২৪ অধ্যায় ৫-১৪ পদ। জ্ঞানী লোকের মহা ক্ষমতা আছে, আর বুদ্ধিমান লোক নিজের শক্তি বাড়ায়। যুদ্ধ করতে গেলে তুমি উপযুক্ত পরামর্শ নেবেই, আর অনেক পরামর্শদাতা থাকলে জয়লাভ করা যায়। জ্ঞান অসার বিবেক লোকের নাগালের বাইরে। শহর ফটকের সভাতে তার কিছু বলবার যোগ্যতা থাকে না। যে কেউ মন্দের পরিকল্পনা করে লোকে তাকে ষড়যন্ত্রকারী বলে জানে। অসার বিবেক লোকের ষড়যন্ত্র হল পাপ। লোকে ঠাট্টা বিদ্রূপকে ঘৃণা করে। বিপদের দিনে যদি তুমি হতাশ হয়ে পড়ো, তবে তো তোমার শক্তি বেশি নয়। যাদের মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উদ্ধার করো। যারা টলতে টলতে জবাই হতে যাচ্ছে তাদের রক্ষা করতে অস্বীকার করো না। তুমি যদি বলো, কিন্তু আমরা কিছুই জানতাম না, তবে যিনি অন্তরের উদ্দেশ্যে ওজন করেন তিনি কি তোমার কথা বিচার করে দেখবেন না? যিনি তোমার জীবন রক্ষা করেন তিনি কি তা জানবেন না? তিনি কি প্রত্যেক মানুষকে তার কাজ অনুসারে ফল দেবেন না? ছেলে আমার, মধু খাও, কারণ তা ভালো। মৌচাক থেকে মধু খাও, তা তোমার মুখে মিষ্টি লাগবে। এটাও জেনো যে জ্ঞান তোমার অন্তরের জন্য মধুর মতো মিষ্টি। যদি তুমি জ্ঞান পাও, তবে তোমার ভবিষ্যতের আশা আছে, আর তোমার আশা ছেটে ফেলা হবে না। মৌমাছি সম্পর্কে আরও কিছু। ছেলে আমার, মধু খাও, কারণ তা ভালো। মৌচাক থেকে মধু খাও, তা তোমার মুখে মিষ্টি লাগবে। হিতোপদেশ ২৪ অধ্যায় ১৩ পদ। মৌমাছিদের সম্পর্কে আমরা যে আলাপ করেছিলাম তাতে দেখেছি যে তারা কেউ বসেছিল না, বরং শান্তিপূর্ণভাবেই তাদের নতুন ঘর প্রতিষ্ঠা করছিল। শ্রমিকরা ডিম ফোটাবার জন্য ছোট ঘর তৈরি করার কাজ করছিল। একসময় রানী মৌমাছি নিজেকে আরও সরস সতেজ করে তোলার জন্য মৌচাক ছেড়ে আকাশে চলে যায়। তারপর আবার সে ফিরে আসে আর কখনো মৌচাক ত্যাগ করে না। সে তার জীবন সতেজ করে আর তার ৮-১০ বছরের সাধনায় লক্ষ লক্ষ ডিম পারে। কয়েকদিনের মধ্যেই সে দিনে ১,০০০ করে ডিম পারতে সমর্থ হয়। এইগুলোই কালক্রমে শ্রমিক মৌমাছিতে রূপান্তরিত হয়। যেসব মৌমাছিরা প্রথমে রানীর কাছে গিয়েছিল, তার ৬ সপ্তাহের মধ্যে তারা মৃত্যুবরণ করেছিল। তারা নতুন প্রজন্মের জন্য মৌচাক তৈরি করতে গিয়ে তাদের জীবন দেয়। তারা নতুন মৌমাছিদের জন্য মধুও সঞ্চয় করে রাখে, যা তারা নিজেরা ভোগ করতে পারে না। কেবলমাত্র যে নতুন শিশুরা ঠিক সময়ে জন্মাবে তারা প্রায় কোনো কাজ না করেও তা ভোগ করবে এবং সমস্ত শীতকাল আরামে কাটাবে, আর তাদের জীবন দিয়ে শীতকালীন খাদ্য ভাণ্ডার গড়ে তুলেছে। তাই শিশু মৌমাছিরা ভোগ করবে। তারা তাদের জীবন দিয়ে শীতকালীন খাদ্য ভাণ্ডার গড়ে তুলেছে, তাই শিশু মৌমাছিরা ভোগ করবে। এসব ঘটনা আমাদের পাপ থেকে উদ্ধারেরই একটা ছবি প্রকাশ করে। প্রভু যীশুখ্রিস্ট আমাদের জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ শেষ করেছেন। আমাদের মতো অযোগ্য পাপীদের জন্যই তিনি মৃত্যুবরণ করেছিলেন, যাতে আমরা অনন্ত জীবন পাই। তিনি মরেছিলেন যেন আমরা বাঁচতে পারি। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। যিশাইয়া ৫২ অধ্যায় ৭-১২ পদ। যে লোক সুখবর দিতে আসে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সংবাদ নিয়ে আসে, উদ্ধার ঘোষণা করে আর সিয়নকে বলে, তোমার ঈশ্বর রাজত্ব করছেন, পাহাড়ের উপর দিয়ে আসবার সময় সেই লোকের পা কেমন সুন্দর দেখায়। শোনো, তোমার পাহারাদারেরা চিৎকার করছে, তার আনন্দে একসঙ্গে চেঁচাচ্ছে, কেননা সদাপ্রভু যখন সিয়নে ফিরে আসবেন তখন তারা নিজেদের চোখেই তা দেখবে। হে জেরুসালেমের ধ্বংসস্থানগুলো, তোমরা একসঙ্গে জোরে জোরে আনন্দ গান করো, কারণ সদাপ্রভু তার লোকদের সান্ত্বনা দিয়েছেন আর জেরুসালেমকে মুক্ত করেছেন। সদাপ্রভু সমস্ত জাতির চোখের সামনে তার পবিত্র শক্তিশালী হাত প্রকাশ করবেন, আর পৃথিবীর সব জায়গার লোকেরা আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ দেখতে পাবে। তোমরা বের হও, ওই জায়গা থেকে বের হয়ে এসো। তোমরা কোনো অশুচি জিনিস ছুঁয়ো না। তোমরা যারা সদাপ্রভুর পাত্র বয়ে নিয়ে যাও, তোমরা সেই জায়গা থেকে বের হয়ে এসো এবং শুচি হও। কিন্তু তোমরা তাড়াতাড়ি করে বের হয়ে আসবে না, কিংবা পালিয়েও আসবে না, কারণ সদাপ্রভু তোমাদের আগে আগে যাবেন। ইসরায়েলের ঈশ্বরই তোমাদের পিছন দিকে রক্ষক হবেন। সুন্দর চরণ, যারা উদ্ধার ঘোষণা করে তাদের পা পাহাড়ের উপরে কেমন সুন্দর দেখায়। যিশাইয় 52 অধ্যায় 7 পদ। নবী যিশাইয় বর্ণনা করেছেন যে ঈশ্বরের সংবাদদাতার চরণ সুন্দর। একজন আফ্রিকান বিশ্বাসীর জীবনে তা দেখা গিয়েছিল। তিনি গোদ রোগে ভুগছিলেন। এই রোগে আক্রান্ত হলে লোকের পায়ের নিচের অংশ বিশ্রীভাবে ফুলে যায়, চামড়া মোটা হয়ে যায়। যদিও তার হাঁটতে খুবই কষ্ট হতো, তথাপি তিনি দুটো গ্রামের প্রত্যেক বাসায় বাসায় গিয়ে লোকদের প্রভু যিশুর গল্প শোনাতেন। তারপর অপর একটি গ্রামের জন্য এক আত্মিক দায়িত্ববোধ তাকে পীড়া দেয়, আর তিনি তার এই ভারী এবং দুর্বহ পা টেনে নিয়ে চললেন 10 মাইল দূরে অবস্থিত সেই গ্রামে, আর সেখানে তিনি মানুষের কাছে পাপ থেকে উদ্ধারের সুসমাচার বিলিয়ে দেন। সেই রাতে এই প্রচারক কাতরাতে কাতরাতে ডাক্তারের বারান্দায় এসে ধপাস করে পড়ে গেলেন। তখন পরীক্ষা করে ডাক্তার দেখতে পান যে এই বিশ্বস্ত বিশ্বাসী ভদ্রলোকের পা রক্তে শয়লাভ হয়ে গেছে আর তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েছেন। ডাক্তার তখন একটি পরিষ্কার হাসপাতাল বেডে নিয়ে গিয়ে তার পা দুটো ড্রেসিং করে দেন। পরে তিনি লিখেছিলেন, এই বিশ্বস্ত লোকের পা দেখতে দেখতে ঈশ্বরের বাক্যের এই পদগুলোই আমার হৃদয়ে ধ্বনিত হচ্ছিল, যারা ঈশ্বরের সুসমাচার বহন করে তাদের চরণ কেমন শোভা পায়। আজকের পাঠে আমরা দেখেছি নবী ঘোষণা করছেন যে ঈশ্বর ইসরায়েলকে উদ্ধার করে তাদের পুনঃস্থাপিত করতে যাচ্ছেন। তারপর তিনি তাদের প্রভু যীশু খ্রিস্টের নম্রতা ও ব্যথাভরা ছবি দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন যে যীশুখ্রিস্ট সমস্ত মানবজাতির পাপের জন্য মূল্য দেবেন আর এভাবে মানুষের উদ্ধারের দরজা উন্মুক্ত করে দেবেন। যিশাইয় নবী যে সুন্দর চরণের কথা বলেছিলেন প্রেরিত পৌল সেই সম্পর্কে আলোকপাত করেছেন রোমীয় 10:15। আপনার চরণের অবস্থা কি? আপনি কি তাদের সুসমাচার প্রচারের জন্য ব্যবহার করছেন? সুসমাচার করতে প্রচার যে বা যারা চায়, ধরা মাঝে চরণ তাদের কেমন শোভা পায়। যিশাইয় 61 অধ্যায়। প্রভু সদাপ্রভুর আত্মা আমার উপর আছেন, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আমি লোকদের ভাঙ্গা মন জোড়া দিতে পারি এবং বন্দীদের কাছে স্বাধীনতা আর কয়েদীদের কাছে মুক্তি ঘোষণা করতে পারি, যাতে আমি সদাপ্রভুর দয়া দেখাবার সময়ের কথা আর আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিনের কথা ঘোষণা করতে পারি এবং যারা শোক করছে তাদের সান্ত্বনা দিতে পারি, যাতে সিয়নে যারা শোক করছে তাদের মাথার উপর আমি ছায়ের বদলে সৌন্দর্যের মুকুট দিতে পারি, যাতে আমি শোকের বদলে আনন্দের তেল আর হতাশার বদলে প্রশংসার পোশাক দিতে পারি। তাদের বলা হবে সততার এলন গাছ, সদাপ্রভু তা লাগিয়েছেন যেন তাদের মধ্য দিয়ে তার গৌরব প্রকাশ পায়। তারা পুরনো দিনের ধ্বংস হওয়া স্থানগুলো আবার গাঁথবে ও মেরামত করবে। যেসব শহরগুলো বংশের পর বংশ ধরে ধ্বংস হয়েছিল সেগুলো তারা আবার নতুন করে গড়বে। অন্য জাতির লোকেরা এসে তোমাদের ভেড়ার পাল চড়াবে, বিদেশিরা তোমাদের শস্য ক্ষেত ও আঙ্গুর ক্ষেতে কাজ করবে। তোমাদের বলা হবে সদাপ্রভুর পুরোহিত, তোমাদের নাম হবে আমাদের ঈশ্বরের সেবাকারী। তোমরা জাতিদের ধন সম্পদ ভোগ করবে আর তাদের ধন দিয়ে গর্ব করবে। আমার লোকেরা লজ্জার বদলে সম্পত্তির দুই গুণ ভাগ পাবে, আর অসম্মানের বদলে তারা তাদের সম্পত্তিতে আনন্দ করবে। তাদের দেশে তারা দুই গুণ ভাগ পাবে আর তাদের চিরস্থায়ী আনন্দ হবে। সদাপ্রভু বলছেন, আমি ন্যায় বিচার ভালোবাসি আর ডাকাতি ও অন্যায় ঘৃণা করি। আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কার দেব আর তাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। জাতিদের মধ্যে তাদের বংশধরেরা আর লোকদের মধ্যে তাদের সন্তানেরা নাম করা হবে। যারা তাদের দেখবে তারা সবাই বুঝতে পারবে যে এরা সেই জাতি যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন। আমি সদাপ্রভুকে নিয়ে খুব খুশি হব, আমার প্রাণ আমার ঈশ্বরকে নিয়ে আনন্দ করবে। কারণ বর যেমন নিজের মাথায় পাগড়ি পরে আর কনে নিজেকে অলংকার দিয়ে সাজায়, তেমনি করে তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন আর সততার পোশাকে সাজিয়েছেন। মাটিতে যেমন চারা গজায় আর বাগানে বীজ থেকে গাছ গজায়, তেমনি করে প্রভু সদাপ্রভু সমস্ত জাতির সামনে সততা ও প্রশংসার চারা গজাবেন। ফলেই পরিচয়, তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তুমি তাদের চিনতে পারবে। মথি 7:16। একজন লোক সম্পর্কে এক পৌরাণিক কাহিনী আছে যে সেই ব্যক্তি একদিন জোর বাতাস বয়ে যাচ্ছে এমন সময় জঙ্গলের মধ্যে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন ফলহীন এবং ফলযুক্ত গাছের মধ্যে কথাবার্তা চলছে। কেন তোমাদের পাতাগুলো আমাদের গুলোর মতো বাতাসের সাথে পতপত করে শব্দ করে না, যাতে অন্যেরা তা শুনতে পায়? তরে অপরজন বলল, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের পাতাগুলো চিৎকার করার প্রয়োজন নাই, আমাদের ফলই আমাদের জন্য কথা বলে। গল্পটি খুব সাদামাটা, কিন্তু এর তাৎপর্য গভীর। পাতা হলো ঈশ্বরের উপর বিশ্বাসের বাহ্যিক আবরণ, যা খুব বেশি শব্দ করে। তারা মানুষের মিষ্টি প্রশংসার জন্য দৃষ্টি আকর্ষণ করে থাকে, কিন্তু ঈশ্বর যে গাছ লাগিয়েছেন তার ফল তিনি দেখতে চান। এই ফলের বিষয়ে গালাতীয় 5:22-23 পদে লেখা আছে, কিন্তু পবিত্র আত্মার ফল হল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্য গুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। পবিত্র আত্মাকে জীবনে পরিপূর্ণ কাজ করতে দিয়ে যারা সেই মতো আচরণ করেন তাদের চিৎকার করার প্রয়োজন হয় না। যে ভালো কাজ তারা করেন তাই প্রমাণ করে যে তারা প্রভু যীশুর শিষ্য। তাদের সাক্ষ্য দেওয়ার ফলে দেখা যাবে যে ফসল হিসাবে লোকেরা প্রভুর কাছে আসছে। হিতোপদেশ 11:30 আমাদের বলে, ঈশ্বরভক্ত লোক অন্যদের কাছে জীবন গাছের মতো, যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী। সত্যিকারে বিশ্বাসী হিসাবে যদি আমাদের জীবনে পবিত্র আত্মার ফল দেখা যায়, তবে লোকেরা আত্মিক সাহায্যের জন্য আমাদের কাছে ছুটে আসবে। আমাদের দৈনন্দিন জীবনযাপন আমাদের কথার চেয়ে বেশি জোরে কথা বলে। ভালো গাছের মতো আসুন, আমরা ফলকে কথা বলতে দিই। কথায় কি আর চিরে ভিজে জল দিতে হয় ঢেলে, গাছটি কি গাছ জানতে পাব ফলটি হাতে পেলে। জিরমীয় ১৮ অধ্যায় ১-৬ পদ। সদাপ্রভু জিরমীয়ের কাছে এই কথা প্রকাশ করলেন, তুমি কুমারের বাড়িতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলব। সেই জন্য আমি কুমারের বাড়িতে গেলাম এবং দেখলাম সে তার চাকে কাজ করছে। আমি আরও দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরি করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল। তখন সে তা নিয়ে তার ইচ্ছা মতো আরেকটা পাত্র তৈরি করল। তখন সদাপ্রভু আমাকে বললেন, আমি বলছি হে ইসরায়েলের লোকেরা, আমি কি কুমারের মতো তোমাদের সঙ্গে ব্যবহার করতে পারি না? হে ইসরায়েলের লোকেরা, কুমারের হাতের কাদার মতোই তোমরা আমার হাতে আছো। কুম্ভকারের ঘরে শিক্ষা। কিন্তু সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরি করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল। তখন সে তা নিয়ে তার কাছে যেটা ভালো লাগলো সেই মতো আরেকটা পাত্র তৈরি করল। জিরমীয় ১৮ অধ্যায় ৪ পদ। কোনো কুমোর পাড়ায় ভ্রমণ করলে আমরা দেখতে পাব একটি চাকার উপর কি দক্ষতার সাথে বিভিন্ন আকারে পাত্র তৈরি করা হচ্ছে। একটি পাত্র উৎপাদন করতে খুব যত্নের সাথে কাজ করতে হয়, এমনকি অনেক যত্ন ও চেষ্টার পরেও কোনো কোনো পাত্র ঠিকভাবে তৈরি হয় না, ফলে এগুলো এত দুর্বল হয় যে একটুতে ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়। কুম্ভকার কি এগুলো তৈরি করার জন্য ভালোভাবে যত্ন নেয়নি? নিশ্চয়। তাহলে কেন এগুলো অকেজো হয়ে গেল? এর কারণ হলো, তৈরি করার সময় তাদের উপর যে চাপ দেওয়া হয়েছিল তা তারা সহ্য করতে পারেনি। আর যখন মাটি গুঁড়ো করে কাদা মাখানো হয় অথবা গরম দেওয়া হয় তখন তারা এর জন্য কুম্ভকারের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেনি। একইভাবে ঈশ্বর তার সন্তানদের মনের মতো করে আকার দেওয়ার জন্য তাদের জীবনে কুম্ভকারের মতো কাজ করতে চান। কিন্তু বিশ্বাসীদের কেউ কেউ তা সহ্য করতে পারে না, তাদের বিশ্বাস হারিয়ে যায়। ঈশ্বরের জন্য তাদের যে ভালোবাসা থাকা উচিত তাও মরে যায়। যখন এসব ঘটে তখন তারা তাদের আত্মিক যোগ্যতা হারিয়ে ফেলে, প্রভুর কাজের জন্য তারা অনুপযুক্ত হয়ে পড়ে। কুম্ভকার প্রায় এই অকেজো মাটির পাত্রগুলোকে নিয়ে আবার অতি প্রয়োজনীয় পাত্র তৈরি করে। খ্রিস্টীয় বন্ধু, আপনি কি পরাজিত? আপনি কি আপনার আত্মিক জীবন নিয়ে অসন্তুষ্ট? ভয় করবেন না, ঈশ্বর হলেন মহান কুম্ভকার, তিনি আবার আপনাকে গড়তে পারেন। আপনাকে যা অবশ্যই করতে হবে তা হল মন পরিবর্তন করুন এবং আপনার পাপ স্বীকার করে নিজেকে কাদার মতো তার হাতে সমর্পণ করুন। ঈশ্বর আপন অনুগ্রহে নিজের মনের মতো করে আপনাকে দিয়ে একটি প্রয়োজনীয় জিনিস তৈরি করবেন। সিদ্ধ হোক ইচ্ছা নাথ তোমারই, তুমি তো কুমোর আমি মাটি। দানিয়েল ৯ অধ্যায় ১-১০। মাদীয় অহস্যরেশের ছেলে দারিয়াবশকে বাবিল রাজ্যে রাজা করা হয়েছিল। তার রাজত্বের প্রথম বছরে আমি দানিয়েল নবী জিরমীয়কে দেওয়া সদাপ্রভুর বাক্য অনুসারে শাস্ত্র থেকে বুঝতে পারলাম যে জিরুসালেম ৭০ বছর ধ্বংস হয়ে পড়ে থাকবে। সেজন্য আমি উপবাস করে চট পড়ে এবং ছায় মেখে অনুরোধ ও মিনতির সঙ্গে সদাপ্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমি প্রার্থনা করলাম ও পাপ স্বীকার করে বললাম, হে প্রভু, তুমি মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো ঈশ্বর। যারা তোমাকে ভালোবাসে ও তোমার আদেশ পালন করে তাদের জন্য তুমি তোমার অটল ভালোবাসার ব্যবস্থা রক্ষা করে থাকো। আমরা পাপ করেছি, অন্যায় করেছি, আমরা মন্দ করেছি, বিদ্রোহ করেছি, আমরা তোমার আদেশ ও আইন কানুনের পথ থেকে সরে গেছি, আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও দেশের সব লোকদের কাছে তোমার দাস নবীরা তোমার দেওয়া যে কথা বলেছেন তা আমরা শুনিনি। হে প্রভু, তুমি ন্যায়বান, কিন্তু আজ পর্যন্ত আমরা অপমানে ঢাকা রয়েছি। যিহূদার লোকেরা, জিরুসালেমের বাসিন্দারা এবং যে সমস্ত ইসরায়েলীয়দের তোমার প্রতি অবিশ্বস্ততার জন্য তুমি নানা দেশে ছড়িয়ে দিয়েছিলে, তারা সবাই অপমানে ঢেকে আছে। হে সদাপ্রভু, আমাদের রাজারা, নেতারা, পূর্বপুরুষেরা ও আমরা অপমানে ঢাকা আছি, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমাদের প্রভু ঈশ্বর দয়ালু ও ক্ষমাবান, যদিও আমরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার বাধ্য হইনি, তোমার দাস নবীর মধ্য দিয়ে তোমার দেওয়া নির্দেশ আমরা পালন করিনি। দোষী না নির্দোষ? কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। দানিয়েল 9:8। আপনি কি আজকের বাইবেল পদ পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে আপনি দেখেছেন যে এখানে উল্লিখিত প্রার্থনা এমন এক ব্যক্তির পাপ স্বীকার, মনে হয় যে তার আদৌ পাপ স্বীকার করার কোনো প্রয়োজন নেই। দানিয়েল এমন একজন লোক যার একটিমাত্র পাপ সম্পর্কেও ঈশ্বরের বাক্যে কোনো উল্লেখ নেই, তথাপি তিনি অনুধাবন করেছিলেন যে তিনি একজন পাপী। তিনি বলেছিলেন, আমরা পাপ করেছি, তিনি বলেননি তারা, বরং একান্ত ব্যক্তিগতভাবে তিনি বলেছিলেন, আমি প্রার্থনা করেছিলাম এবং পাপ স্বীকার করেছিলাম, আমরা পাপ করেছি। আপনি যদি একজনকে প্রশ্ন করেন, আপনি কি বুঝতে পারেন যে আপনি একজন পাপী, প্রায় সকলে এই উত্তর দেবেন, অবশ্যই আমরা সবাই পাপী। কিন্তু যদি আপনি তাকে ব্যক্তিগতভাবে উত্তর দিতে অনুরোধ করেন, তবে সে নানা অজুহাত দাঁড় করিয়ে প্রশ্নটা এড়িয়ে যেতে চাইবে। একজন রাজা জেলখানায় বেড়াতে গেলে অনেক বন্দী এসে তার সাথে আলাপ করল। তিনি একজনের পর একজন করে আলাপ করতে করতে দেখতে পেলেন কেউই স্বীকার করছে না যে সে দোষী। তাদের প্রত্যেকে দাবি করল যে যে দোষে তাদের বন্দী করা হয়েছে তারা কেউই সে ব্যাপারে দোষী নয়। একজন বলল, আমার ভুল ছিল না। আরেকজন বলল, বিচারক আমার প্রতি অন্যায় করেছেন, অথবা আমার উকিল যথেষ্ট দক্ষ ছিল না। শেষে একজন বলেছিল, আমার কোনো অভিযোগ নাই, এখানে থাকাই আমার উচিত, কারণ আমি দোষী, এক ঘৃণ্য চোর। আর রাজা তার সাথে কথা বললেন, তার দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি তাহলে এখানে এত সুন্দর ও নির্দোষ লোকদের মধ্যে থাকতে পারো না, তুমি অন্যান্যদের মধ্যে খারাপ প্রভাব ফেলবে, পাছে তুমি তাদের জীবন নষ্ট করো, সেই জন্য আমি তোমাকে এখান থেকে সরিয়ে ফেলব। আমরা একজন দোষীকে এত সুন্দর মহান লোকদের মধ্যে থাকতে দিতে পারি না। এই লোককে মুক্তি দেওয়া হয়েছিল কারণ সে তার দোষ স্বীকার করেছে। আপনার অবস্থা কি? পবিত্র বাইবেল যা বলে তা কি আপনি মেনে নেবেন? সকলেই পাপ করেছে, ধার্মিক কেউ নাই, একজনও নাই। রোমীয় 3:10। যদি আপনি স্বীকার করেন যে আপনি পাপী, তাহলে উদ্ধার পাবেন।
এখন যে